وترزق من تشاء بغير حساب. صدق الله العلي.
بسم الله الرحمن الرحیم. بالو هی সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান, এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম পশ্চিম ইরানেরই আরেকটি প্রদেশ লোরেস্তানে। বিশেষ করে লোরেস্তানের কেন্দ্রীয় শহর খুররামাবাদে সরাসরি আমরা প্রবেশ করেছি এবং ঘুরে দেখেছি এখানকার শহরের আনাচে কানাচে কোথায় কি কি রয়েছে দেখার মতো, উপভোগ করার মতো। অনেক অনেক ঝর্ণা আর ফোয়ারার জন্য বেশ খ্যাতি রয়েছে খুররামাবাদের। ঐতিহাসিক বহু দুর্গও রয়েছে এই শহরে। রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজের সমারোহপূর্ণ গ্রামের পর গ্রাম।
খুররামাবাদ শহরটি লোরেস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর, সুতরাং একটু সাজানো গোছানো তো হবেই। এর বাইরেও শহরটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এখানকার চমৎকার কটি টিলা আর খুররামাবাদ নদীর কারণে। পাশেই রয়েছে নওজিও নামে একটি ঝর্ণা। স্থানীয় লোকজন অবশ্য এই ঝর্ণাটিকে নওজিও নামেও অভিহিত করে থাকে। সেই ঊর্ধ্ব অবস্থান থেকে একবার যদি ঝর্ণার নিম্ন পতনের দৃশ্যের দিকে তাকানো যায়, ভয়ে আপনি কিছুটা ঘাবড়ে যেতে পারেন। তবে ঘাবড়ানোর আসলে কিছু নেই, পড়বেন না আপনি। তো চলুন আজ এই নওজিয়ন ঝর্ণার সৌন্দর্য দেখেই সফর শুরু করা যাক। এই ঝর্ণা দেখে আমরা সুযোগ পেলে আরও কিছু দর্শনীয় প্রাকৃতিক নিদর্শনের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করব। আপনারাও আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
নওজিয়ন বা নওজীবন ঝর্ণাটি বসন্ত ঋতুতে একেবারে পানিতে ভরপুর হয়ে যায়। এ সময় ঝর্ণা প্রবাহের পানি উপর থেকে আসে। এই ঝর্ণাটির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে পরিপার্শ্বের সবুজ শ্যামল প্রকৃতির কারণে। ঔষধি গাছ গাছালিতে পরিপূর্ণ এই ঝর্ণার আশপাশ। ঝর্ণাকে স্থানীয় লোকজন টপ বলেও অভিহিত করে থাকে। তাদের কথা উল্লেখ করে আপনাদের গাইড হয়তো বলবে, এ এলাকার পাহাড়গুলো থেকে প্রচুর ঝর্ণা নিচে পতিত হয়। নওজিয়ন বা নওজীবনের পরে আপনাদের নজরে পড়তে পারে গ্রিত ঝর্ণাকে। গ্রিত ঝর্ণার সৌন্দর্য লোরেস্তানের সবচেয়ে সুন্দর এবং শ্যামলতম ঝর্ণা, সুতরাং ভাবতেই পারেন ঝর্ণাটি দেখতে কতটা শুভ্র আর নয়নাভিরাম। এই ঝর্ণাটির একটা বিশেষত্ব রয়েছে, তা হল ঝর্ণাটির সাতটি ধারা বয়ে গেছে একই উৎস থেকে সাত দিকে। 15 মিটার উচ্চতা থেকে পতিত এই ঝর্ণাটিকে ঝর্ণা না বলারও যেমন কারণ নেই, তেমনি উচ্চতাও এত বেশি নয় যে মাথা ব্যথা করতে পারে দেখে।
খুররামাবাদ শহরের আশেপাশে ঝর্ণার সংখ্যা যে অনেক বেশি সে কথা আমরা আগেই বলেছি। এসব ঝর্ণার প্রতিটি আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। আমাদের পরামর্শ থাকবে, আপনারা যারা খুররামাবাদে বেড়াতে যাবেন তারা অবশ্যই এই সব ঝর্ণার কয়েকটি অন্তত না দেখে ফিরবেন না। ইরানের অচেনা এই সৌন্দর্যের সঙ্গে পরিচিত না হয়ে যদি ফিরে যান, পরবর্তীকালে দুঃখ আর অনুতাপ প্রকাশ করার বিকল্প থাকবে না। খুররামাবাদের ঝর্ণা নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব একটু পরেই খানিক মিউজিক বিরতির শেষে। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
ঝর্ণা নিয়ে কথা বলছিলাম আমরা, দুটো ঝর্ণার কথা বলেছি আমরা, একটি নওজিয়ন বা নওজীবন, অপরটি গ্রিত ঝর্ণা। এবারে বলা যাক মাখমাল কুহের কথা। মাখমাল কুহ এটি একটি পাহাড়। খুররামাবাদের লোকজন সপ্তাহান্তের অবসরে এই মাখমাল কুহ পর্বতের পাদদেশে বেড়াতে যায়। এই পাহাড়ের আরেকটি নাম আছে তাঙ্গে সাবিখুন বা সাবিখুন প্রণালী। খুররামাবাদ শহরের উত্তর পূর্ব অংশে অবস্থিত এই পাহাড়টি বেশ উঁচু। মাখমাল কুহ পাহাড়ের শিলাগুলো শৈবালে ভর্তি। বৃষ্টির মৌসুম যখন শুরু হয় তখন রোদে পোড়া পাহাড়ের কালো রঙের শৈবালগুলো সবুজ হয়ে ওঠে। পাহাড়ের নামেই পরিচিত চমৎকার এই ঝর্ণার অস্তিত্বের কারণে খুররামাবাদের মাঝে এই এলাকার জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
Thank you. মখমাল কুহের পরেই ফরেস্ট পার্ক সুরবের কথা বলতে হয়। এটি খুররামাবাদ শহরের আশেপাশে যতগুলো প্রাকৃতিক পার্ক রয়েছে সেগুলোর অন্যতম। এইসব পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ এখনও চলছে। এই যে ফরেস্ট পার্ক সুরবের কথা বললাম, এই পার্কটি খুররামাবাদ মহাসড়ক ধরে 25 কিলোমিটার পেরিয়ে যাবার পর পোলে দোখতার বা ডটার ব্রিজ নামের চমৎকার জায়গায় অবস্থিত। মসৃণ পিচ ঢালা পথ ধরে এখানে যাবার পর দেখা যাবে অলাচিক নামে বেড়াবিহীন ছাউনি, যার ভেতরে বসার বা বিশ্রাম নেয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। ফরেস্ট পার্কে ভ্রমণে গেলে একজন মানুষের যত কিছু প্রয়োজন হয় সবকিছুরই সুন্দর ব্যবস্থা রয়েছে। যেহেতু জঙ্গল পার্ক বা ফরেস্ট পার্ক, সেহেতু এখানে যে প্রচুর গাছগাছালি থাকবে তা তো আর বলারই অপেক্ষা রাখে না। আর এইসব গাছগাছালির জন্য এখানকার আবহাওয়া হয়েছে নাতিশীতোষ্ণ। আরও কথা হবে একটু পরেই, মিউজিক শেষে, সঙ্গেই থাকুন প্লিজ।
বলছিলাম যে ফরেস্ট পার্ক হবার কারণে এখানে রয়েছে প্রচুর গাছগাছালি। এইসব গাছগাছালির জন্য এখানকার আবহাওয়াও হয়েছে নাতিশীতোষ্ণ। এ কারণেই প্রতিবছর যখন বসন্ত ঋতুর আগমন ঘটে তখন বিভিন্ন প্রান্ত থেকে বহু ভ্রমণ রসিক এই পার্কে বেড়াতে আসে। ভ্রমণকারীদের পদচারণায় এ সময়টা একেবারে জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে পুরো ফরেস্ট পার্কের পরিবেশ। খুররামাবাদের প্রাকৃতিক সৌন্দর্য পেরিয়ে এগিয়ে গেলে এই শহরের আরও একটি চমৎকার নিদর্শন দেখতে পাওয়া যাবে। এটি একটি পবিত্র স্থাপনা, খুররামাবাদ জামে মসজিদ। মসজিদের বর্তমান কাঠামোতে নতুন করে বেশ কিছু সংযোজন ঘটেছে। একটি হল পিলারযুক্ত সাবেস্তান। এই সাবেস্তানটি চার কোণা সাতটি পিলারের উপর স্থাপন করা হয়েছে, আর সাত পিলারের উপরে নির্মাণ করা হয়েছে চমৎকার একটি গম্বুজ। না দেখলে বুঝতে পারা কঠিন যে এই গম্বুজটি কতটা সুন্দর এবং অনন্য সাধারণ।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা প্রকৃতি পছন্দ করেন, প্রকৃতির সান্নিধ্যে অবকাশ যাপনের ইচ্ছা পোষণ করেন, তারা ইরানের অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি এই খুররামাবাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার বিষয়টিকেও আপনার ভ্রমণ তালিকায় অন্তর্ভুক্ত করে নিতে ভুলবেন না। কেন বললাম সেটা একবার ঘুরে এলেই উত্তর পেয়ে যাবেন। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশা রইল।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনা নেপথ্যে অনুষ্ঠানের শেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের অর্থনৈতিক খাতে পশ্চিমা হস্তক্ষেপ সম্পর্কে কথা বলেছি। আজ আমরা বিগত 4 দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থনীতি সহ সকল ক্ষেত্রে ইরানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো বলে আশা রাখছি।
1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর এদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি অপপ্রচার ও অনুপ্রবেশকে ইরানি জাতির উপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমেরিকা। 1979 সালের নভেম্বর মাসে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর একদল শিক্ষার্থী তেহরানস্থ তৎকালীন মার্কিন দূতাবাস দখল করার পর তেহরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন দূতাবাসে বসে ইরান বিরোধী ষড়যন্ত্র করা হয় বলে শিক্ষার্থীরা সেটিকে দখল করে এবং পরবর্তীতে ওই দূতাবাসকে গুপ্তচর বৃত্তির আখড়া হিসেবে অভিহিত করা হয়। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই শিক্ষার্থীদের দূতাবাস দখলের ঘটনা সমর্থন করেন। তিনি এই ঘটনাকে দ্বিতীয় বিপ্লব হিসেবে অভিহিত করে বলেন, এই বিপ্লবের মর্যাদা প্রথম বিপ্লবের চেয়েও বেশি।
দখলীকৃত মার্কিন দূতাবাস থেকে উদ্ধার করা নথিপত্রে দেখা গেছে, ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকেই মার্কিন কূটনীতিকরা তাদের পেশাগত দায়িত্বে ছদ্মাবরণে ইরানে দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এ খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর বিশ্বের অনেক দেশ মার্কিন দূতাবাসগুলোর নাশকতামূলক তৎপরতার ব্যাপারে সচেতন হয়ে যায়। ইরাকের সাবেক শাসক সাদ্দামের পতনের পর বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন নিগ্রোপন্টে একজন ইরাকি কর্মকর্তাকে বলেছিলেন, আপনি জানেন কি আমেরিকায় কেন কখনো অভ্যুত্থান হয় না? তিনি নিজেই ওই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, এর কারণ হচ্ছে ওয়াশিংটনে মার্কিন দূতাবাস নেই। এই কথা বলে নিগ্রোপন্টে অকপটে একথা স্বীকার করে নিয়েছেন যে বিশ্বের যে দেশেই অভ্যুত্থান হোক না কেন, তাতে মার্কিন সরকারের হাত থাকে।
তেহরানে মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের পর আমেরিকা ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে 1981 সালের জানুয়ারি মাসে মার্কিন পণবন্দীদের মুক্তি দেয়া হলে আলজেরিয়া ঘোষণা অনুযায়ী ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু ওয়াশিংটন তা করেনি। কথা ছিল মার্কিন পণবন্দীদের মুক্তি দেয়া হলে মার্কিন সরকার দেশটিতে আটককৃত ইরানের সম্পদ তেহরানকে ফেরত দেবে এবং শাহের আমলে পরিশোধকৃত অর্থের বিনিময়ে চুক্তি অনুযায়ী ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে, কিন্তু ওই চুক্তিও লঙ্ঘন করে ওয়াশিংটন।
পরের বছরগুলোতে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপ্তি আরো বেড়ে যায়। প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে অটল থাকে মার্কিন সরকার, তবে অজুহাত পাল্টে যায় মাত্র। পরবর্তীতে ইরানের উপর যেসব কারণে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কথিত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বলতে ফিলিস্তিন সহ স্বাধীনতাকামী জাতিগুলোর প্রতি ইরানের সমর্থনকে বোঝানো হয়।
বর্তমানে ইরানের অর্থনীতির এমন কোনো খাত নেই যেখানে মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ নেই। আমেরিকা ও তার মিত্র দেশগুলো ইরানের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এমনকি 2020 সালে বিশ্বের প্রায় সব দেশের মতো ইরানকেও যখন করোনা মহামারী মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছিল, তখনও আমেরিকা ইরানকে ছাড় দিতে রাজি হয়নি। মার্কিন সরকার মুখে দাবি করেছে তারা খাদ্য ও ওষুধের মতো অতি জরুরি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি, কিন্তু বাস্তবে ইরানকে বহির্বিশ্ব থেকে করোনার টিকা আমদানি করতে বাধা দিয়েছে। ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব গবেষণার মাধ্যমে যতদিন পর্যন্ত করোনার টিকা আবিষ্কার করতে পারেননি, ততদিন ওই টিকা আমদানির উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল ছিল। ইরান যখন নিজস্ব গবেষণা লব্ধ টিকা ব্যবহার করতে শুরু করে, তখন ওই নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি যে বাধাপ্রাপ্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ঘোষণা দিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা সত্ত্বেও ইরানকে নতজানু হতে বাধ্য করতে পারেননি। পাঁচ বছরেরও বেশি সময় আগে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, কিন্তু ইরান তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে লবিষ্ঠ হিসেবে কর্মরত বেসরকারি সংস্থা জি স্ট্রিট বলেছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার পাঁচ বছর পর এখন সময় এসেছে একথা স্বীকার করার যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।
পাশ্চাত্যের ভয়াবহ এসব নিষেধাজ্ঞা অতিক্রম করে উন্নতি তো দূরের কথা, টিকে থাকাই অন্য কোনো দেশের জন্য দূরের ব্যাপার হয়ে যেত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির ভাষায়, ইরান নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাত মঞ্জিল পথ অতিক্রম করেছে, অন্য কোনো দেশ হলে তার পক্ষে এক মঞ্জিলও অতিক্রম করা সম্ভব হতো না। ইরানি জনগণ মহান আল্লাহর উপর ভরসা করে ও তার প্রতি ইমান অটুট রেখে এবং সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার মাধ্যমে নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়। আজ অর্থনীতি, বিজ্ঞান ও গবেষণা এবং সামরিক দিকসহ সকল ক্ষেত্রে ইরানের উন্নতি চোখে পড়ার মতো।
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে ধারাবাহিকের শেষ পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। ১৫ পর্বের এই অনুষ্ঠানে আমরা বর্তমান যুগে ভার্চুয়াল জগতের গুরুত্ব তুলে ধরে বলেছি, আধিপত্যকামী শক্তিগুলো এই জগৎ ব্যবহার করে তুলনামূলক অনেক কম খরচে তাদের লক্ষ্য অর্জন করতে পারে। পশ্চিমা গণমাধ্যমগুলো আধিপত্যকামী শক্তিগুলোর সেবায় নিজেকে নিয়োজিত করেছে এই বলে যে এসব গণমাধ্যম সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আকাঙ্ক্ষা অনুযায়ী তৃতীয় বিশ্বের দেশগুলোর জনমত গঠন করে দেয়। অর্থাৎ তৃতীয় বিশ্বের সাধারণ মানুষ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করে। এ ধরনের যুদ্ধকে বলা হয় নরম যুদ্ধ বা সফট ওয়ার। গণমাধ্যম বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, ২০২২ সালে ইরানের বিরুদ্ধে বিদেশি মদদে যে সহিংসতা চাপিয়ে দেওয়া হয় তা ছিল একটি দেশের পক্ষ থেকে আরেক দেশের বিরুদ্ধে পরিচালিত প্রথম বিশ্ব সাইবার যুদ্ধ। ওই যুদ্ধে ইরানের বিরুদ্ধে গণমাধ্যমকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কাজেই এ ধরনের যুদ্ধ থেকে নিরাপদ থাকতে হলে যে কোনো দেশের জনগণের মধ্যে গণমাধ্যম বিষয়ক সচেতনতা বাড়াতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। শুরুতেই যেমনটি বলেছিলাম, আজ ঘটনার নেপথ্যে অনুষ্ঠানটি শেষ হতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ পর্যন্ত আমরা সূরা বাকারার 1-107 নম্বর আয়াতের তর্জমা ও ব্যাখ্যা উপস্থাপন করেছি। আজকের পর্বে এই সূরার 108-112 নম্বর আয়াতের অনুবাদ ও তাফসীর তুলে ধরব। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়ামান ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবীল।
তোমরা কি তোমাদের রাসূলের নিকট সেই ধরনের প্রশ্ন বা আবদার করতে চাও যেরকম পূর্বে মূসাকে করা হয়েছিল? জেনে রাখো যে এ ধরনের বাহানা এনে বিশ্বাসের পরিবর্তে যে অবিশ্বাসকে গ্রহণ করে সে নিশ্চিতভাবে সরল পথ হারায়।
কিছু দুর্বল ইমানের অধিকারী লোক অদ্ভুত ধরনের মোজেজা বা অলৌকিক শক্তি দেখানোর জন্য নবীজির কাছে আবদার করত। যেমন বলত, আমাদের জন্য আল্লাহর কাছ থেকে একটি চিঠি নিয়ে আসুন। তাদের এ ধরনের দাবি ছিল হযরত মুসা আলাইহিসসালামের প্রতি বনি ইসরায়েলের দাবির মতো। বনি ইসরায়েল বলেছিল, আমরা আল্লাহকে দেখতে চাই, আপনি আল্লাহকে দেখানোর বন্দোবস্ত করুন, তাকে আমরা স্বচক্ষে দেখে তবেই ঈমান আনব। মূলত মুজেজার উদ্দেশ্য হল নবুয়ত প্রমাণিত করা। প্রত্যেকের ইচ্ছা পূরণ করা নবীর কাজ নয়। যেমন একজন প্রকৌশলী তার দাবির প্রমাণ হিসেবে কয়েকটি দৃষ্টান্ত পেশ করে, কিন্তু যে কেউ তাকে দালান কোঠা বানাতে বললেই সে বানায় না। এরপর এ সূরার 109 নম্বর আয়াতে বলা হয়েছে,
من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير।
আহলে কিতাবদের কাছে সত্য প্রকাশিত হবার পরও তাদের মধ্যে অনেকেই হিংসার কারণে তোমাদেরকে সত্য প্রত্যাখ্যানকারী হিসেবে পেতে চায়, কিন্তু তোমরা তাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
মদিনায় বসবাসরত ইহুদিরা সবসময় মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে নেয়ার কিংবা তাদের ঈমান দুর্বল করার চেষ্টা করত। পবিত্র কোরআন এ প্রসঙ্গে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছে, এটা মনে করার কোনো কারণ নেই যে তারা নিজেদেরকে সত্যপন্থী মনে করে বলেই এ কাজ করছে। বরং তারা ইসলাম ও কোরআনের সত্যতা উপলব্ধি করেছে, কিন্তু তাদের হিংসা ও বিদ্বেষের কারণে তারা এ কাজ করছে। সে সময় মুসলমানদের শক্তি কম থাকায় আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, মুসলমানরা যাতে শত্রুদের প্রবল চাপ উপেক্ষা করে চলে এবং যতক্ষণ না কাফেরদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ আসে ততক্ষণ আত্মসংশোধনে নিয়োজিত হয়। এই আয়াত থেকে বোঝা যায়, শত্রুদের বিরুদ্ধে প্রথমেই কঠোর পদক্ষেপ নেওয়া ঠিক নয়, বরং ইসলামী নৈতিকতা অনুযায়ী প্রথমে ক্ষমা প্রদর্শন করতে হবে যাতে তারা সঠিক পথে ফিরে আসার সুযোগ পায়। এরপরও তারা সঠিক পথে না এলে তাদের মোকাবেলা করতে হবে। এরপর সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলা হয়েছে,
তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। তোমরা নিজের জন্যে আগে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করেন।
দুশ্মনরা যখন মুসলমানদের ইমান দুর্বল করতে চায়, তখন আল্লাহ মুসলমানদের ইমান শক্তিশালী করার জন্য তাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন। একই সাথে যাকাতের মাধ্যমে অন্যান্য মুসলমান বিশেষ করে দুস্থদের সাথে সম্পর্ক জোরদারের আহ্বান জানান। পবিত্র কোরআনে সাধারণত নামাজের নির্দেশের পাশাপাশি যাকাতের কথাও বলা হয়েছে। এর কারণ সম্ভবত এটাই যে মানুষের সেবা করা ছাড়া আল্লাহর ইবাদত যথেষ্ট নয়। অপরপক্ষে শুধু মানব সেবার কথাও বলা হয়নি, কারণ আল্লাহর আনুগত্যহীন মানব সেবার ফলে জন্ম নিতে পারে অহংকার, গর্ব ও অন্যকে হেয় করার প্রবণতা। মানুষের একটি সাধারণ আশঙ্কা হল, অন্যরা বুঝি তার সেবা ও খেদমতের কথা জানতে পারবে না এবং জানলেও কৃতজ্ঞতা স্বীকার করবে না, তাই মানুষের মধ্যে ভালো কাজের প্রবণতা কমে যায়। এ আয়াতে বলা হয়েছে, তোমরা উদ্বিগ্ন হও না, কারণ তোমরা যা কিছু করো তার সব আল্লাহ দেখতে পান এবং পুরস্কার আল্লাহর কাছে সংরক্ষিত আছে। এবারে সূরা বাকারার 111 ও 112 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক। এই দুই আয়াতে বলা হয়েছে,
بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِندَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া আর কেউ কখনোই বেহেশতে প্রবেশ করবে না, এটা তাদের মিথ্যা আশা। বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো। যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার ফল তার প্রতিপালকের কাছে আছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।
মুসলমানদের মনোবল দুর্বল করার জন্য ইহুদি খ্রিস্টানদের একটি অন্যতম প্রচারণা ছিল যে তারা বেহেশতকে নিজেদের অধীন বলে দাবি করত এবং বলত, বেহেশতে যেতে চাইলে তোমাদেরকে ইহুদি কিংবা খ্রিস্টান হতে হবে। পবিত্র কোরআন তাদের এ দাবির জবাবে বলেছে, তোমাদের এ ধারণা অলীক স্বপ্ন ছাড়া আর কিছু নয়, এর পেছনে তোমাদের কোনো যুক্তি প্রমাণ নেই, কারণ পবিত্র জান্নাত কোনো গোত্র বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বেহেশতে প্রবেশের জন্য রয়েছে সুনির্দিষ্ট মাপকাঠি। যে কেউ ওই মাপকাঠির ভিত্তিতে বেহেশতে যেতে পারে। বেহেশতে প্রবেশের চাবি হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মানুষ আল্লাহর প্রতি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে যদি একমাত্র তারই উদ্দেশ্যে সৎ কাজ করে, তাহলে সে বেহেশতে যেতে পারে। কেউ যদি আল্লাহর নির্দেশের কিছু অংশ মান্য করে এবং কিছু অংশ বাদ দেয়, তাহলে সে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। প্রকৃতপক্ষে গোত্রীয় বিদ্বেষ ও বর্ণ বিদ্বেষের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণের কোনো মিল নেই, দুটি সম্পূর্ণ পরস্পর বিরোধী। ইসলাম যে সত্য ধর্ম এটা বোঝার পরও যারা তাদের বিদ্বেষের কারণে ঈমান আনেনি তারা বেহেশতে যেতে পারবে না, এমনকি তারা আহলে কিতাব বা পূর্ববর্তী নবীদের প্রতি আল্লাহ দেয়া কিতাবের অনুসারী হলেও কোনো লাভ হবে না। এ আয়াত থেকে বোঝা যায়, যে ব্যক্তি আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করে সে কোনো কিছুকেই ভয় পায় না, সবসময় আল্লাহকে নিজের কাছে অনুভব করে এবং তারই আশ্রয়ে নিজেকে খুঁজে পায়।
আজকের আলোচিত কয়েকটি আয়াতের মূল শিক্ষা হচ্ছে, এক, মানুষ আল্লাহর ওলি আউলিয়াদের কাছ থেকে অনেক সময় যেসব অবাঞ্ছিত আশা বা দাবি করে আসলে তা কুফুরি বা অবিশ্বাসের ক্ষেত্র সৃষ্টি করে, কারণ আল্লাহর ওলিগণ মানুষের অর্থহীন দাবি পূরণ করেন না, ফলে ওই ব্যক্তির বিশ্বাস দুর্বল হয়ে যায়। দুই, কাফের মুশরিকদের সাথে দৃঢ় আচরণের আগে আন্তরিক ব্যবহার ও ক্ষমা প্রদর্শন করতে হবে। এই সহৃদয় আচরণ দুর্বলতা নিদর্শন নয়, বরং এ হল তাদেরকে আকর্ষণ ও সংশোধনের উপায়। তিন, আমাদের কখনোই ভাবা ঠিক নয় যে বেহেশত কোনো একটি নির্দিষ্ট জাতি বা গোত্রের জন্য নির্ধারিত। আমরা মুসলমান কেবল এ বৈশিষ্ট্যের কারণেই যে বেহেশতে যাব তা নয়, বরং আমাদের বেহেশতে যাবার শর্ত হল ইমান ও সৎকাজ। তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
হজরত ইমাম মাহদি আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
মানবজাতির শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদি আল ইসলাম সম্পর্কে নানা ইসলামী বর্ণনা ও হাদিস থেকে এ মহামানবের জীবনের নানা দিক এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। ফলে ইমাম মাহদির পরিচয় ও বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভুল ধারণার কোনো অবকাশ নেই। বিভিন্ন হাদিস ও রেওয়ায়েত থেকে জানা যায় যে ইমাম মাহদি আল ইসলাম হবেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বংশধর। আর এ বিষয়ে মুসলিম মাঝহাব ফেরকাগুলোর মধ্যে কোনো মতভেদ নেই। মহানবী বলেছেন, নিঃসন্দেহে মাহদি আমার বংশের ও আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। শেষ জামানায় তাঁর আবির্ভাব ঘটবে, তাঁর জন্য বৃষ্টি বর্ষণ করা হবে আকাশ হতে এবং জমিন তার ফসলগুলো মাহদির জন্য উগড়ে দেবে। সে গোটা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যেভাবে জমিনে জুলুম ও বলদর্পিতার ব্যাপক বিস্তার ঘটেছিল, ঠিক তার বিপরীত অবস্থা ফিরিয়ে আনবে মাহদি। উল্লেখ্য, ইমাম মাহদির নামও হবে তার পূর্বপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নামের অনুরূপ, অর্থাৎ মুহাম্মদ।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আয়ু যদি কেবল একদিনও বাকি থাকে, আল্লাহ সেই দিনটিকে এত দীর্ঘ করবেন যে যাতে আমার বংশধর মাহদি যে আমারই নামের অনুরূপ নামের অধিকারী হবে, সে অর্থাৎ মাহদির উত্থান ঘটে এবং সে সারা দুনিয়ায় ন্যায় ও সাম্য ছড়িয়ে দিবে, ঠিক যেভাবে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল জুলুম ও বলদর্পিতা। ইসলামী বর্ণনা অনুযায়ী ইমাম মাহদি আলাইহিসসালাম হবেন হযরত ফাতেমা ও হযরত আলীর বংশধারার সদস্য। মহানবী বলেছেন, মাহদি আমার বংশের ও ফাতেমার সন্তানদের একজন। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামও বলেছেন, শেষ বিশ্ব সংস্কারক হবেন তারই বংশধারার।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে, মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
মহানবীর আহলে বাইতের বংশধারার সদস্যদের মধ্যে ১২তম ইমামি যে হবেন ইমাম মাহদি তথা হাদিস ও ইসলামী বর্ণনায় সুস্পষ্ট। স্বয়ং মহানবী বলেছেন, তাঁর উত্তরসূরি ১২ জন ব্যক্তির মধ্যে ১২তম ব্যক্তি বা সর্বশেষ ব্যক্তি হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। তিনি বলেছেন, এ ধর্ম তথা ইসলাম ধর্ম সবসময় ১২ জন সম্মানিত খলিফার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত বা সুদৃঢ় থাকবে এবং তাঁদের সবাই হবেন কোরাইশ বংশের। অবশ্য মহানবীর পর ১২ জন খলিফার তালিকা করতে গিয়ে অনেকেই এমন সব ব্যক্তির নাম উল্লেখ করেছেন যাদের কোনো সঠিক বা বৈধ ঐতিহাসিক ও যৌক্তিক ভিত্তি নেই। কারণ মহানবীর বক্তব্য অনুযায়ী এই ১২ জনের মধ্যে ১১ জনই হবেন হযরত আলী ও ফাতিমার বংশধর এবং তাঁরা হবেন অত্যন্ত বিজ্ঞ, জ্ঞানী, বহুবিধ যোগ্যতা ও প্রতিভা, খোদাভীতি, উন্নত নীতি, নৈতিকতা ও পছন্দনীয় আচরণের অধিকারী। মহানবী বলেছেন, আমার পরে মুসলমানদের ইমাম বা নেতা হবেন ১২ জন। তাদের মধ্যে প্রথম হলেন আলী ইবনে আবি তালিব এবং শেষ হলেন কায়েম তথা হজরত মাহদি আলাইহিস সালাম। তারা হলেন আমার উত্তরসূরি, আমার পর আমার ওয়াসি বা প্রতিনিধি, ওয়ালি বা সহযোগী, এবং আমার উম্মতের উপর আমার হুজ্জাত বা প্রামাণ্য পথ নির্দেশক।
ইমাম মাহদির বংশীয় অবস্থান পুরোপুরি সুস্পষ্ট করতে মহানবী আরো বলেছেন, আমার পর ঐশী ইমাম বা মহান আল্লাহর হুজ্জাতগণের নয়জন হবে ইমাম হোসেনের বংশধর, এবং তারা একের পর এক তথা পরপর আসবেন নয় প্রজন্মের মধ্যেই কোনো ব্যবধান ছাড়াই, আর তাদের শেষজন তথা শেষ ঐশী ইমাম হবেন হজরত মাহদী আলাইহিসসালাম। এমনকি মহানবী এই নয়জন ইমামের প্রত্যেকের নামও উল্লেখ করেছেন যথাক্রমে। যখন সূরা নিসার ৫৯ নম্বর আয়াত নাজিল হয়, তখন ওই আয়াতের বক্তব্য তথা হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসুলের এবং তাদের ওপর কর্তৃত্বাধীন অভিভাবকদের বা উলিল আমরের আনুগত্য করো, এই বক্তব্য তুলে ধরে মহানবীর সাহাবি জাবের বিন আবদুল্লাহ আনসারী মহানবীকে প্রশ্ন করেন, হে আল্লাহ রাসুল, আমরা আল্লাহ ও তার রাসুলকে চিনেছি, কিন্তু উলিল আমর কারা, যাদের আনুগত্য করাকেও মহান আল্লাহ নিজের ও নিজের রাসুলের আনুগত্য করার পাশাপাশি কর্তব্য বলে ঘোষণা করেছেন?
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সাহাবী জাবির বিন আবদুল্লাহ আনসারির ওই প্রশ্নের জবাবে মহানবী বলেছিলেন, তারা হচ্ছে আমার উত্তরসূরি ও আমার পর মুসলমানদের নেতা। আমার পর তাদের প্রথম নেতা বা ইমাম হলেন আলী ইবনে আবু তালিব, এবং তারপর যথাক্রমে হাসান, হুসাইন, আলী বিন হুসাইন ও মোহাম্মদ বিন আলী, যিনি তাওরাতে বাকির নামে খ্যাত। তুমি বৃদ্ধ বয়সে তাকে দেখতে পাবে এবং যখনই তাকে দেখবে আমার সালাম তাঁর কাছে পৌঁছে দেবে। মোহাম্মদ বিন আলীর পর জাফর বিন মোহাম্মদ, এরপর মুসা বিন জাফর, আলী ইবনে মুসা, মোহাম্মদ বিন আলী, আলী ইবনে মোহাম্মদ, হাসান বিন আলী ও তাঁর পরই তার পুত্র মাহদি, যার নাম হবে আমারই নামে ও তার উপাধিও হবে আমার উপাধির সমনামে। সে মানুষের দৃষ্টি থেকে আড়াল হয়ে যাবে এবং তার অনুপস্থিতির মেয়াদ হবে এত দীর্ঘকাল যে কেবল দৃঢ় ইমানের অধিকারী ব্যক্তিরাই তাঁর তথা মাহাদির অস্তিত্বের প্রতি বিশ্বাসে অবিচল থাকবেন। ইমাম বাকির ও তাঁর পরবর্তী কয়েকজন ইমামের পক্ষ থেকেও এ একই ধরনের হাদিস এসেছে।
সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে মহান আল্লাহ নবী পরিবারের বিশেষ সদস্যদের তথা মহানবীর আহলে বাইতের সদস্যদের সব ধরনের অপবিত্রতা ও দূষণ থেকে মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। আর এরই আলোকে পবিত্র কোরআনের মুফাসসিরদের মতে ইমাম মাহদি আলাইহিসসালামও আহলে বাইতের সদস্য হিসেবে তার পূর্বপুরুষ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হবেন, ভুল ত্রুটি ও পাপ থেকে মুক্ত, যাতে মুসলমানরা পুরোপুরি তাকে নির্ভরযোগ্য নেতা মনে করে, তার আনুগত্য করতে কখনো দ্বিধান্বিত না হন। যিনি এক বিশ্ব বিপ্লব ও বিশ্ব রাষ্ট্রের নেতা হবেন, তিনি যদি ভুল ত্রুটি ও পাপের ফাঁদ থেকে মুক্ত হতে না পারেন, তাহলে জনগণ তার আনুগত্য করতে ও তার আদর্শের আনুগত্য করতে অবশ্যই দ্বিধান্বিত হবেন। আর তাই ঐশী ইমাম বা নেতারা মাসুম বা পাপ মুক্ত হলে মানুষ তাদের অনুসরণের ক্ষেত্রে হবে নিশ্চিন্ত, এবং এভাবে তারা ইহকাল ও পরকালের সৌভাগ্য অর্জনের সুযোগ পাবেন।
তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদী তথা মানব জাতির শেষ ত্রাণকর্তার যুগের আরো অনেক বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো আগামী অনুষ্ঠানগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতবন্ধুরা, মাদক পাচার ও এর ব্যবহার সারা বিশ্বের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যুব শ্রেণীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে বিশ্বের সব সরকারের জন্যই এটি বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আন্তর্জাতিক মাদক দিবস পালন করা হয়। বিশ্বে, বিশেষ করে মধ্য এশিয়া ও ইউরোপে মাদকদ্রব্য পাচারের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। কিন্তু 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর দেশটির সরকার মাদক পাচার ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। মাদক পাচার রোধ করতে গিয়ে সীমান্ত এলাকায় এ পর্যন্ত ইরানের নিরাপত্তা বাহিনীর বহু সদস্য সংঘর্ষে প্রাণ হারিয়েছে। বলা যায়, মধ্য এশিয়া ও ইউরোপের দেশগুলো মাদক বিরোধী অভিযানে ইরানের আত্মত্যাগ ও প্রচেষ্টার কাছে ঋণী। আজকের অনুষ্ঠানে আমরা মাদক বিরোধী অভিযানে ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করব। পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। মাদক উৎপাদক পাচারকারী ব্যবসায়ী শ্রেণী এবং আন্তর্জাতিক অর্থনৈতিক মাফিয়া চক্র যতটা না লাভবান হচ্ছে তার চেয়ে বেশি ফায়দা লুটছে উন্নয়নশীল দেশগুলোর উপর আধিপত্য বিস্তারকারী বৃহৎ শক্তিগুলো। বৃহৎ শক্তিগুলো মাদককে তাদের লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সামাজিক ও রাজনৈতিক বিষয়ক বিশ্লেষকরা মনে করেন, সামরিক ও সাংস্কৃতিক আগ্রাসনের পাশাপাশি মাদকের বিস্তার ঘটিয়েও বৃহৎ শক্তিগুলো অন্য দেশ বা জাতিগুলোর নৈতিক চরিত্র ধ্বংস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এতে করে শুধু যে কয়েকটি দেশ বা নির্দিষ্ট অঞ্চলের সামাজিক শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট হচ্ছে তা নয়, একই সঙ্গে বিশ্বব্যাপী এর ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। মাদক পাচারকারী চক্র ও তাদের পেছনের মদতদাতা বৃহৎ শক্তিগুলোর প্রধান টার্গেট যুব সমাজকে ধ্বংস করা, যারা কিনা একটি দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখে। মাদকের ছোবলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে দেশগুলো, ফলে শিক্ষা, ক্রিয়া, সাংস্কৃতিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে যেমন পিছিয়ে পড়ে, তেমনি স্বাধীনতা ও নিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হয়।
বিভিন্ন কারণে পশ্চিম এশিয়া এবং এর বাইরের দেশগুলোতে মাদকের ছড়াছড়ি। এ কারণে এ অঞ্চলের দেশগুলোর উচিত মাদক উৎপাদন, পাচার ও বিস্তার রোধে জোর প্রচেষ্টা চালানো, কারণ এক্ষেত্রে যে কোনো উদাসীনতা বা অবহেলা সমগ্র এ অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সবচেয়ে বেশি মাদক উৎপাদন হয় আফগানিস্তানে, ফলে প্রতিবেশী হিসেবে দুদিক থেকে ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমত, আফগানিস্তানে উৎপাদিত মাদক ইউরোপে পাচারের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে ইরানের রুট ব্যবহৃত হয়, ফলে এসব মোকাবিলা করতে গিয়ে ইরানকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এবং এর পেছনে ইরানের বিপুল অর্থ ব্যয় হয়, আর প্রায়ই সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। ইরানের দ্বিতীয় ক্ষতি হচ্ছে, প্রতিবেশী হওয়ার কারণে এসব মাদকের একটি অংশ ইরানিদের, বিশেষ করে যুব শ্রেণীর হাতে পৌঁছে যাচ্ছে, যার ফলে যুব সমাজের একটি অংশ বিপথে যাচ্ছে।
প্রধান মাদক উৎপাদনকারী দেশের প্রতিবেশী হচ্ছে ইরান, ওই দুটি দেশ হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। তবে আফগানিস্তানে সবচেয়ে বেশি মাদক উৎপাদন হয়। এসব মাদক ইরান হয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পৌঁছে যাচ্ছে। ভারতে উৎপাদিত মাদকও এদিক দিয়ে পাচার হয়। মাদক পাচার রোধ করতে গিয়ে গত 40 বছরে ইরানের 4,000-এর বেশি নিরাপত্তা কর্মী শহীদ হয়েছে। এছাড়া 12,000 ব্যক্তি আহত এবং বিপুল অর্থ এর পেছনে ব্যয় হয়েছে। গত বছর ইরানের নিরাপত্তা বাহিনী 950 টন বিভিন্ন ধরনের মাদক জব্দ করেছে, যা কিনা সারা বিশ্বে নজিরবিহীন। এভাবে মাদক পাচার রোধে ইরান নজিরবিহীন ভূমিকা পালন করে যাচ্ছে। নিজস্ব উদ্যোগে প্রচেষ্টা চালানো ছাড়াও ইরান প্রতিবেশী অন্য দেশেও সহযোগিতায় একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেছে, যাতে মাদক পাচার রোধে তথ্য বিনিময় করা যায়।
মাদকের ব্যবহার শুধু যে একটি পরিবার বা সমাজকে ধ্বংস করে দেয় তাই নয়, গোটা মানব সমাজকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। বিশ্বের বেশিরভাগ দেশ মাদকের ছোবলে ভয়াবহ সামাজিক সংকটে জর্জরিত। সরকারগুলো মাদক বিরোধী অভিযানে বিপুল অর্থ ব্যয় করলেও মাদক চোরাচালানিদের তৎপরতা আগের চেয়ে বেড়েছে। বিশ্বের প্রায় 3.5 কোটি মানুষ বর্তমানে মাদকাসক্ত এবং তাদের চিকিৎসার প্রয়োজন। গত 3 দশকের তুলনায় বর্তমানে মাদক বিরোধী অভিযানের গুরুত্ব বহুগুণে বেড়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 1987 সালের 26 জুন এ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে একটি প্রস্তাব পাশ হয় যাতে মাদক পাচার ও নিয়ন্ত্রণ রোধে করণীয় বিষয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবে 4টি অনুচ্ছেদ রাখা হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকের বিস্তার রোধ, যেসব জমিতে মাদকের চাষ হয় সেগুলো উচ্ছেদ করা, চোরা চালানের সঙ্গে জড়িত চক্রকে ধ্বংস করে দেওয়া এবং এ বিষয়ে সব দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়।
এক পরিসংখ্যানে দেখা গেছে 2001 সালে আফগানিস্তান জবরদখল হওয়ার পর ওই দেশটি মাদক চাষ ও উৎপাদনের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানে মাদক চাষের জন্য ব্যবহৃত জমির পরিমাণ 10 গুণ বেড়েছে। কোনো কোনো খবরে বলা হয়েছে 2001 সালে আফগানিস্তানে আফিম উৎপাদিত হয়েছিল প্রায় 180 টন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটির উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 9000 টন। বাস্তবতা হচ্ছে গত 3 দশক ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও যুদ্ধ সংঘাতের কারণে আফগানিস্তান মাদক উৎপাদনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এছাড়া ওই দেশটিতে মার্কিন উপস্থিতিও মাদক চাষে ভূমিকা রেখেছে, কেননা খোদ মার্কিন সেনারাও মাদক ব্যবসা থেকে মুনাফা লুটেছে বলে অভিযোগ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে মার্কিন উপস্থিতির ফলে আফগানিস্তানে যে যুদ্ধ ও সহিংসতার ঘটনা ঘটেছে তার ফলে অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশটি পিছিয়ে পড়ায় অনেক মানুষ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। আফগানিস্তানসহ পশ্চিম এশিয়ায় সন্ত্রাসীদের প্রধান আয়ের উৎস মাদক ব্যবসা।
যাই হোক, আফগানিস্তানে মাদক উৎপাদন ও তা চোরাচালানের কারণে ইরান সহ অন্য দেশের সীমান্ত এলাকার নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতালির সাংবাদিক আলেকজান্ডার স্কাতি বলেছেন, মাদক চোরাচালান রোধ সারা বিশ্বের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি এক্ষেত্রে ইরানের ভূমিকার ভূয়সী প্রশংসা করে ইরানের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। কেননা ইরান যদি মাদক পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিত, তাহলে ইউরোপ সহ বিশ্বের বহু দেশ মাদকের সয়লাব হয়ে যেত।
শ্রোতা বন্ধুরা, বিশ্বজুড়ে মাদকের বিস্তারের ভয়াবহ পরিণতি এবং মাদক চোরাচালান রোধে ইরানের ভূমিকার বিষয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում, Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետկեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։